গপ্প মিলে থেকে এবার ছোট গপ্প, ওয়েলকাম টু জিএমটি শর্টস। আজকের গপ্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা, রোম্যান্স। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। কলসি কাঁখে পাতলা ছিপছিপে একটি বউ বেগুন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। কলসির ভারে সে একটু বাঁকা হয়ে পড়েছে। পিতলের প্রকাণ্ড কলসি মাজা ঘষা চকচকে। বউটির পরনের কাপড়খানি ভেজা, এখানে ওখানে গায়ে এঁটে গেছে, লটপট করছে। গরম পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো। গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমর তার মচকে যেতে পারত। সূর্য এখন প্রায় মাথার উপর, রোদের তাপে পায়ে চলা সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত তেতে গেছে। ভিজে গামছা ভাঁজ করে বউটি মাথায় বসিয়েছে। বেগুন ক্ষেতের পরে ছোটখাটো আম কাঁঠালের বাগান, গাছে গাছে বাগানটি জমজমাট, কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফল চেহারা গাছগুলোর। কয়েকটি গাছে শুধু কাঁচা পাকা দু চারটি আম ঝুলছে। বাগানের ওপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে, টের পাওয়া যায়, গাছের ফাঁকে ভালো করে চোখে পড়ে না। বাকি তিন দিকে দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত, এখানে ওখানে বাড়িঘর, গাছপালার ছোট ছোট চাপড়া বসানো। বেগুন ক্ষেতে চারদিক নির্জন, দিনে রাতে সব সময় কারো কারো এখানে কম বেশি গা ছমছম করে। বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে পুরনো প্যাঙাশে আলপাকার উর্দি আর কোলবালিশের সরু খোলসের মতো প্যান্টালুন পরা মাঝবয়সী একটি লোক জোরে জোরে আম কাঁঠালের বাগানটির দিকে চলছিল। বারবার সে বউটির দিকে চেয়ে চেয়ে দেখছে। গোঁপদাড়ি চাঁছা এবং কানের ডগা পর্যন্ত জুলপি তোলা, তার লম্বা ফর্সাটে মুখ, চোখ দুটি বেশ বড় বড়, যদিও ছোট হলেই মানাত বেশি। বাগানের একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকাল। পাশ কাটিয়ে যাওয়ার পথ অবশ্য চারদিকে অনেক ছিল। পায়ে চলা যে সরু পথটি ধরে বউটি আসছিল, সেটাও কাঁঠাল গাছটির হাত তিনেক তফাৎ দিয়েই গিয়েছে। বউটি নিজেই সরে তার সামনে আসায় এগোবার আর পথ রইল না।
ও মা, সুবল বাবু যে পেন নাও।
কি তোমার কেমন ব্যবহার সুখময়ী?
তোমারই ভাই কেমন ব্যবহার সুবল বাবু, দিন দুপুরে নাগাল ধরা।
দু হাতে কানা ধরে কলসিটা সে নামিয়ে রাখল। যে কাঁখে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা। সুবলের ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল। অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে জড়াল।
গোড়ায় তো দড়ি এলো, কোন মুখ পোড়া মুখি মারছে গো? শেষে দেখি মদের সুবল বাবু, তখন নিশ্চিন্তি হয়ে সাঁতার কেটে চান করলো।
তারপর ঠিক করে হেসে লজ্জায় মুখ নামিয়ে মৃদু স্বরে বলল,
তোমার জন্য, সত্যি তোমার জন্যই কাল তোমাকে ফিরে যেতে হয়েছে।
কাল তো প্রথম নয়, ফিরি তো যাচ্ছি। এলে না কেন কাল? রাত দুপুর তক শিরিশতলায় মশার কামড় খেলাম, মা মনসা না করুন।
দুহাত জড়ো হয়ে সুবলের কপালে ঠেকে গেল।
সাপের কামড়ে মরব একদিন।
সুখময়ী আপসোসের আওয়াজ করল,
বালাই শট, কিন্তু কি করি, তিনা যে ভিড়ে এলো গো।
একবার জানান দিয়ে তো যেতে পারতে সবাই ঘুমুলে। পর ঘুরঘুটি আধারে একটা মানুষ হাঁ করে
ঘুমিয়ে পড়লাম যে সুবল বাবু, ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম।
ঝগড়া হলো বুঝি? বেশ, তা ঝগড়াটা হলো কি নিয়ে?
স্বামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয়? শাড়ি গয়না নিয়ে।
তুমি যত শাড়ি চাও, যত গয়না চাও সময়।
ফতুর হয়ে যাবেন।
ছায়ায় চাপা আলো লেগে সুখময়ীর পান খাওয়া দাঁতের ঘষা মাজা অংশগুলোতে ভোঁতা ঝকমকি খেলে গেল।
ফতুর নয় হলে মর্তারে ফতুর হতেই তো চাইছ তুমি হাজারবার, কিন্তু শাউরি স্বামী যখন শুধোবে মুখে, ও বউ কোথায় গয়না পেলি লো, শাড়ি কোথায় পেলি, কি জবাব দেব শুনি? বলবো নাকি কুড়িয়ে পেয়েছি গো, ঘাটের পথে কুড়িয়ে পেয়েছি। তার চেয়ে এক কাজ করো না, সিঁড়িতলায় মশার কামড় খেয়ে তোমারও কাজ নেই, শাড়ি গয়না পরে বেড়ালে কেউ যে শুধোবে তাতেও মোর কাজ নেই, এমন কিছু কর।
তা জানি, তোর শুধু শাড়ি গয়নাতে মন।
না গো না, গয়না শাড়ি আমি চাইনি, আমার মনটি তোমার।
তাই যদি হতো সুখী।
হতো মানে? তুমি ভাবো গয়নার লোভে তোমায় মন দিয়েছি, কত গয়না দেবে তুমি? আর কত মুরত তোমার? কলকাতায় নিয়ে সেজবাবু সোনায় মুড়ে রানী সাজিয়ে রাখতে চেয়েছিল, তো গিয়েছি আমি? আমি বলি না, যাকে মন দিয়েছি তার সাথেই চুলোয় যাবো, চুলোয় যদি যাই।
সেই
বিশ্বাস হয় না? না বেশ তো, চলো না এক্ষুনি যাই, এক কাপড়ে এক্ষুনি গিয়ে গাড়ি ধরে তিনটার, তুমিও ফকির আমিও ফকির।
পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে, ভিজে গামছা দিয়ে সুখময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে দিল। কিন্তু সুবল খুশি হয়েছে বলে মনে হল না, সুখময়ীর কাছ থেকে এরকম ছোটখাটো আদর পাওয়ার বিশেষ দাম নেই, যেন পুরনো হয়ে গেছে।
অমন যার মন হয় সে একবার কি শিরিষতলায় আসে, কান নিয়ে চারবার ঠকালে আমায়।
ও মা গো, ঠকালাম আমি তোমায়? ঠকালাম ভেস্তে গেল তো কি করব আমি? হাতা বাদা মেয়ে লোক বই তো নই, ঘরের বউ পরের দাসী, কি খ্যামতা মোর আছে বলো তোমায় ঠকাবো? তোমার জন্য মরণ হয়েছে আমার, কিছু ভালো লাগে না সুবল বাবু, এক দণ্ড ঘরে মন বসে না, মায়েরই বলছে কালির দিবি, মন করে কি দুধ চাই, ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যাই।
বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ীর মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়েছে, আবেগ আর উত্তেজনায় এতক্ষণে যেন চোখ দুটি তার সেই আলোতে জলজল করে উঠল। সুবল কথাটি বলে না, উসকুস করে আর এক পা থেকে উপায় ভর দিয়ে দাঁড়ায়।
শোনো না, দেশ গা ছেড়ে দূর দেশে পালিয়ে যাই চলো, যে দেশে কেউ মোদের চিনবে না, সব বালাই চুকিয়ে দুজনে ঘর কন্যা করি।
তা হয় না সুখময়ী, চারদিকে বড় নিন্দে হবে, আর ফেরা যাবে না।
কে ফিরছে হেতা? জমি জায়গা সব বেচে দিয়ে আমায় নিয়ে পালাবে, মোদের ফিরবার দরকার?
মুক্তারি করে দুটো পয়সা পাচ্ছি।
এখানে গাছের ছায়াতে গুমোটে গরম, সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চায়, আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছে মুছে ঝেড়ে ফেলতে থাকে। সুখময়ীর ভিজে চেহারায় ঘাম টের পাওয়া যায় না, আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে সে শান্ত হয়ে গেছে। ঝুমকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল, তারপর সোজা হয়ে হাঁটু ঝুলকোনো আঙুলেরই একটা ডগা কামড়ে ধরল, ঘাড় তার কাত হয়ে গেল ভাবনায়। কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়াল, সুখময়ীর রাগ হয়েছে। কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফোঁস করে ফনা তুলে সাপের কামড়ে দিতে চাওয়ার মতো। কি মিষ্টি হাসি সুখময়ী হাসল, আর চোখে চেয়ে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল, তারপর মুখ উঁচু করল, কিন্তু সুবলের মুখের কাছে পৌঁছল না। গাছে পিঠ দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে।
মরছে তোমার মুক্তারি বড় হলো,
কত কষ্টে পসার করেছি সুখময়ী, দুটো পয়সা পাচ্ছি।
সুখময়ী এতক্ষণে দুহাতে তার গলা জড়িয়ে ধরেছে, সুবল নরম হয়ে আসছে, তার একটি হাত সুখময়ীর পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে।
তুমি না ফতুর হতে পারো আমার জন্য? ঘর বাড়ি জমি জায়গা বেচে ঢের টাকা পাবে, ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি, রানীর মতো খাটে শুয়ে আমি হাই তুলবো, আর চাকরানি মাগিগুলোকে হুকুম করব। চানের ঘরে তুমি আমার চান দেখবে, সত্যি দেখাবো, এই দিব্যি গালছি।
আচ্ছা তাই যাব সুখময়ী, সব বেচে দিয়ে তোমায় নিয়ে বিদেশে যাব। কিন্তু সে তো দু চার দিনে হবে না।
মুক্তারি জানো বটে তুমি সুবল বাবু, দাঁড়া আমি আসছি কলসি রেখে।
কাঁখে কলসি তুলতে গিয়ে সুখময়ী আজ বোধ হয় এই প্রথম টোলে পড়ে গেল। কলসির জল শুষে নিল মাটি, আর তার ভিজে কাপড় কুড়িয়ে নিল মাটির লাল ধুলো।
কত আছে
বলে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ভোঁতা গলায় সে বলল,
দাঁড়া বাবু একটু সাবুন আনি, নইলে মেয়েটের রং ওঠবার নয়, ফের নাইতে হবে।
বাড়ির উঠোন ফাঁকা, ঘরের বাইরে কেউ নেই, বাইরে কেউ থাকেও না এই সময়। সুখময় রেঁধে বেড়ে খাইয়েছে সবাইকে, আর কোনো কাজ কারণে রসুই ঘরের দাওয়ায় একতাড়া মাজা বাসন, ঘাটে গিয়ে বাসন মেজে এনে তবে তার কলসি নিয়ে নাইতে যাবার ছুটি হয়। কলসি ভরে জলটি আনা চাই। পুবের ঘরে নটবর হুঁকো টানছে, কথা বলছে পাড়ার কানাই ধরের সঙ্গে। শাশুড়ি শুয়েছে, নটবরের বৌমরা ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামী বিয়ের। জ্যৈষ্ঠ মাসে সাতুই আসতে মাসখানেকও দেরি নেই। বাড়ির কুকুরটা উঠে এসে লেজ নেড়ে অভ্যর্থনা জানাতেই সুখময়ী তাকে একটা লাঠি কষিয়ে দিল, আর সেই অবোধ প্রাণীর কেউ কেউ আর্তনাদ শেষ হবার আগেই রসুই ঘরের দাওয়ায় বাসনের গাদায় আছড়িয়ে পড়ে শুরু করল নিজের আর্তনাদ। একটু চাপা, একটু অস্বাভাবিক সুরে, ভয়ে তার গা কাঁপছিল। সবাই ছুটে এলো, একসঙ্গে শুধোতে লাগল। বউকে জড়িয়ে ধরে নটবরের মা জুড়ে দিল কান্না, কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে। সুখময়ের বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল, কি থেকে কি হবে তা ভগবান জানেন, এই তার শেষ লড়াই। সুখময়ী কেঁপে কেঁপে কেঁদে বলল,
বড় ভয় পেয়েছি মা, বড় ভয় পেয়েছি, মুখটা তো ধরস ধরস করছে, কত বলি একলাটি ঘাটে যেতে দল লাগে, কেউ তো যাবে না সাথে, নইলে কি ওই মুখ বলে সবার মুখ
শুনে সবাই একসাথে চুপ মেরে গেল। ইতিমধ্যে পাশের দুবাড়ির মেয়ে পুরুষ ছুটে এসেছিল, তারাও হঠাৎ চুপ হয়ে গেল জন্ম বোবার মতো। নীরবে মুখ চাওয়াচাবি ছাড়া কি আর করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শুনে। নটবরের মার কান্না থেমে গিয়েছিল, কিছুক্ষণ পর অধীর হয়ে সে শুধুল,
বাবা কি করেছে সুবল মুক্তার? ও বউ, ও বউ বল না কি করেছে সুবল মুক্তার?
বাগানে বাগানে একলা দিবে আজবে ধরে দিলাগো, গলি বেলে পালিয়ে আইছি, ছুটতে ছুটতে মাদার যা খেয়েছে গোবর, এই দেখো না এই দেখো না।
হাতে তালু আর কাপড়ে রক্তমাটি ও রক্তের দাগ সে সবাইকে দেখিয়ে দিল। কয়েকজনের চাপা নিঃশ্বাস পড়ল একটু নিরাশার সঙ্গে, কত বড় সম্ভাবনার নাকি এই পরিণতি, শুধু হাত ধরেছিল। দুপুর বেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছে সুবল মুক্তার, মামলা মোকদ্দমা হবে না, ব্যাপারটা চাপা পড়ে যাবে আজকালের মধ্যে, এ কি একটা ঘটনা। তবু সবাই ছিছি করে আর সুবল মুক্তারকে গাল
দেয়।
বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবেও না, বলেও না। শেষে সুখময়ীকে ঝাঁজ দেখিয়ে বলতে হয়,
ও ঠাকুরমা, দাঁড়িয়ে শুধু জটলা করবে তোমরা, যাও না দুগা দিয়ে শুনো পঞ্চাশটাকে।
মাগি চুপ কর।
কেন চুপ করবো? আমার হাত ধরবে তোমরা, তা চুপ করে সয়ে যাবে।
নটবর বলল,
ও শালা কি আর আছে, পালিয়ে গেছে।
হাঁটতে তো পারে, কলসিয়াতে ফিরে যাবো ভেবে থাকতে তো পারে ঘুপ চুপিরে, যাও না একবার দেখে শোনা।
তখন নটবর, শশধর, নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যায়। নটবরের মা চেঁচিয়ে বলে দেয়,
কলসিটা আনিস কেউ, শুনছিস, কলসিটা আনিস।
সুখময়ীকে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে। চারদিকে তারা রটাবে, তবু তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুখময়ীর, জানাজানি হওয়া কি ভালো। চুপি চুপি শাউরি বা স্বামীকে বললেই পারত সে, পুকুর ঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত। সুখময়ী শুধু শুনে যায়, কথা বলে না। নটবরের মার চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফোঁস করে ওঠে। সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানে, কিন্তু ধরে মারবার সাহস হল না একজনেরও। নিতাই নেহাত বদরাগি মানুষ, সে শুধু জিজ্ঞেস করল,
বলি বৌঝির হাত ধরে টানা কেন মোক্তার বাবু?
তোর তো বড় বাড় বেড়েছে রে নিতাই, যা মুখে আসে তাই বলিস।
শশধর মৃদুভাবে সাবধান করে দিল,
আর যেন এসব একদম না ঘটে মোক্তার বাবু।
সুবল আর কথা না বলে হনহন করে এগিয়ে গেল, মুখখানা তার একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে। সুখময়ী ফুরিয়ে গেল, চিরতরে সরে গেল তার জীবন থেকে। একটু কলঙ্ক তার রটবে, কিন্তু তীব্র অস্বীকারের জোরে সে তা উড়িয়ে দিতে পারবে। কিন্তু আবার যদি এমন কিছু ঘটে, তখন দুর্নাম তার জোর পাবে। বড় একটা মামলা ছিল সুবলের এই সময়, মনটা একেবারে খিচড়ে গেল। না, মনটাকে একটু শক্ত করতে হবে তার, সবে প্র্যাকটিস জমছে। বাকি দিনটুকুতে ছোট মহকুমা শহরে চারিদিকে যে তাদের নামে ঢিঢি পড়ে গেছে, সেটা সুখময়ী টের পেল সন্ধ্যের পর নটবরের হাতে বাখারি খেয়ে। বাকি দিনটা বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে, তাকে বাদ দিয়ে করেছে জটলা। বিকেলে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যের পর মুখ অন্ধকার করে নটবর বাড়ি ফিরে এলো। গর্জাতে গর্জাতে মা আর ভাইকে জানিয়ে দিল শহর শুদ্ধ লোক কি বলাবলি করছে, এবং খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময়ী কাছে এসে দাঁড়াতে, সরু একটা বাখারি তুলে তার পিঠে কয়েক ঘা বসিয়ে দিল। সরু বাখারির বেতের মতো ধার, পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল সুখময়ীর। কিন্তু সেই তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়া সুখের মতো লাগল। কলঙ্ক তবে রটেছে, তবে আর এখন কি বাধা রইল সুবলের তাকে নিয়ে পালিয়ে যাবার? এ বদনাম সয়ে সে তো টিকতে পারবে না এখানে। যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন? নটবরের মা বলল,
থাক থাক, মারধর করে কাজ নেই, ও বউকে তোর ঘরে রাখা যাবে না, কাল সকালে খেয়ে দিয়ে দিস, মামার বাড়ি যাক নয়তো চুল হয়ে যাক।
এটা শুনে একটু ভাবনা হল সুখময়ীর, সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি? গালাগালির জন্য সে তৈরি হয়েই ছিল, তার উপর নয় কিছু মারধর হয়েছে, কিন্তু খেয়ে দিয়ে দিলে তো মুশকিল। সুবলের যদি বেশি রকম রাগ হয়ে থাকে, তাকে যদি সঙ্গে নিয়ে যেতে না চায়, পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ। তবে তো তার একুল ওকুল দুকুলই যাবে, মাথা গুঁজবার ঠাঁই থাকবে না জগতে। মামা কি ঠাঁই দেবে তাকে? মামারও তো শুনতে বাকি থাকবে না এই কেলেঙ্কারির কথা, ভাবে। আর সুবলের প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠের জ্বালায় কাতরায়, চুলোর ধোঁয়ায় তার চোখ জ্বলে, আর ভাতের হাঁড়ির বাষ্পে জগৎ ঝাপসা হয়ে যায়। আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা শিউরে ওঠে, জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ, জল ছুঁতে গিয়ে গা ছমছম করে। জ্বর কি একটু এসেছে তাহলে তার? সকলকে ভাত দিয়ে হেঁসেল তুলে খাওয়ার অনিচ্ছা নিয়ে খিদের জ্বালায় কিছু খায়। রসুই ঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরের দাওয়ায় কুপিটা নিভিয়ে রেখে ঘরে ঢোকে। চৌকিতে বসে তখন নটবর তামাক টানছে, কাল তাকে খেদিয়ে দেবে এই নটবর। এতকাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে। সুবলের সঙ্গেই পালিয়ে গিয়ে বা তার তবে কি লাভ হবে? বউকে যদি মানুষ খেদিয়েই দিতে পারে তাহলে দুদিন পরে সুবল কেনই বা তাকে ফেলে পালাবে না? নটবরকে একটু নরম করার চেষ্টার কথা মনে আসে, কিন্তু সুখময় উৎসাহ পায় না। রাগ কমিয়ে কতবার সে নটবরের সোহাগ আদায় করেছে এ কৌশল তার অজানা নয়, কোনোদিন ব্যর্থও হয়নি। কিন্তু আজ সে মনে জোর পায় না, বাখারির মার খেয়েছে বলে নয়, মার খেলেও মান বাঁচিয়ে সোহাগ যাচা যায়। নিজের উপরেই আজ তার বিশ্বাস নেই, নিজেকে কেমন রূপহীনা কুৎসিত মনে হচ্ছে। তার যেন কাঠির মতো সরু আর কাঠের মতো শক্ত দেহ, কি দিয়ে সে নটবরকে নরম করবে? তাতে শুয়ে পড়া ভালো, মাথা ঘুরছে, পিঠ জ্বলছে, শরীর ভেঙে পড়ছে, চুপ করে শুয়ে চোখ বুজে রাতটা কাটানো যাক। সুবল নটবর সকলের ভরসাই যখন তার ফুরিয়ে গেছে, কি আর হবে আকাশ পাতাল ভেবে? চৌকিতে উঠতে তার ভরসা হল না, মেঝেতে মাদুর বিছোতে গেল। তখন কথা বলল নটবর,
দুধ দে, হুঁকোটা রাখ।
সুখময়ী দুয়ার বন্ধ করে হুঁকোটা রেখে মাদুরে শুয়ে পড়ল। পিঠে ব্যথা ছিল, মনে খেয়াল ছিল না, অভ্যেস মতো চিত হয়ে শুয়েই মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল। চৌকিতে বসে প্রদীপের আলোতে নটবর তাকে খানিক দেখল, পা গুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়ে রয়েছে।
ফির ব্যথা হয়েছে নাকি বউ? হ্যাঁ, নশা হয়েছে, আর মারব না তোকে, কোন শালা তোর গায়ে হাত তুলে দেখব।
কাল তাড়িয়ে দেবে,
ধুর পাগলি, ও তো কথা কথা বলেছিলাম, তোকে ছেড়ে থাকতে পারি বলতো?
সুখময় নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুঝল। মাদুরের ঘষায় পিঠে যেন তার করাত চলতে লাগলো অনেকগুলো। একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো, তবু সে শব্দ করল না। আর্তনাদগুলো বুকে চেপে গোঙানিগুলো গলায় আটকে রেখে দিল। নটবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল। আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্য বোধে নটবর বলল,
গা যেন তোর গরম দেখলাম, জ্বর হয়েছে নাকি?
একটু হয়েছে।
তো মেঝেতে কেন তবে? চৌকিতে আয়।
যাই।
কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না। আলো নেভার আগে সে দেখেছে পিঠের রক্তে মাদুর লাল হয়ে গিয়েছে। নটবর ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই। ঘুম গাঢ় হয়ে এলে তার নাক ডাকতে আরম্ভ করল। তখন চুপি চুপি দরজা খুলে সুখময় বাইরে বেরিয়ে গেল। রাত বেশি হয়নি, শশধর জেগে আছে, পাড়ার লোকও হয়তো জেগে আছে, অনেকে থাকে জেগে। কতক্ষণই বা লাগবে তার সুবলকে দুটি কথা শুধিয়ে আসতে? বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলেই তো সুবলের বাড়ি। ডুবু ডুবু চাঁদের জোছনা এখনো একটু আছে। বাগানের গাঢ় অন্ধকার কোন রকমে পার হলে পথের চিহ্ন নজরে পড়ে। সুখময়ী তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেঁষে এগিয়ে গেল। তাড়াতাড়ি ফেরা চাই, নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেওয়া যায়। সুবলের বাড়ির ঘরে ঘরে আলো নিভেছে। তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান। তার একটু ফুলের বাগান করার শখ আছে। বাড়ির সামনের বাগানটি তার দেখবার মতো। এখান থেকে নানা ফুলের মেশানো গন্ধ নাকে আসে। প্রথম ডাকেই সাড়া দিয়ে সুবল বেরিয়ে এলো।
চুপ, আস্তে, আবার কেন?
এই দেখো দেখো, তোমার জন্য কি মারটা মেরেছে আমায়, দেখো।
তোমার জন্য আমার বদনাম হলো সুখময়ী। কত ভালো বলতো লোকে আমায়, কত সম্মান করত। তোমার জন্য, তোমার জন্য সব গেল।
চলো না, চলো না, আমরা পালিয়ে যাই দু চার দিনের মধ্যে। সব বেচে দাও তুমি।
তোমার খালি বাজে কথা, সব বেচে মুক্তারি ফেলে কোথায় যাব?
এত কেলেঙ্কারি হলো, চারিদিকে দিদি পড়ে গেল, তবু থাকবে কি করে? থাকবে
ও, আস্তে আস্তে ভুলে যাবে লোকে।
সুখময় আস্তে আস্তে পিছিয়ে আসছিল। সুবল তার হাত চেপে ধরল।
আমি শিগগির ফিরতে হবে।
সুখময়ী, একটু বসে যাও। বউ মরে গেছে কবে, এতকাল বিয়ে করিনি তোমার জন্য। একটু একটু বসে যাও।
সুবলের ঘাট বাঁধানো, মুক্তারি টাকায় সবে ঘাট বাঁধিয়েছে, এখনো কোথাও ফাটল পর্যন্ত ধরেনি। ঘাটের ধোয়া মোছা পরিষ্কার সিমেন্টও সুখময়ের পিঠের রক্তে লাল হয়ে গেল। সমস্ত ঘাট নয়, সুখময়ের পিঠের নিচেকার অংশটুকু। পরদিন নাইতে এসে লোকে বলল, কুকুর বা বেড়াল ছানা বিয়েছে সেখানে, কিংবা বুনো শেয়াল।
আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা দিলদরিয়ার মাঝে ভাই, দিলদরিয়ার মাঝে ভাই, দিলদরিয়ার মাঝে
এখনকার মতো গপ্প বিলের থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প বিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।